উইলিয়াম আব্রাহাম সাইমন অরল্যান্ড ছিলেন একজন ওলন্দাজ অস্ট্রেলীয় সামরিক কমান্ডো অফিসার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। তিনি একমাত্র বিদেশি যিনি এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। বাংলাদেশের প্রতি অপরিমেয় ভালোবাসার জন্য বাঙালি জাতির কাছে তিনি বিশেষভাবে সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। বিজয়ের মাসেই জন্ম হয়েছিল এই ব্যক্তিত্বের, 6 ডিসেম্বর ছিল তার জন্মদিন। তাকে নিয়ে কিছু আলাপচারিতায় আজকে আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর কাইয়ুম পারভেজ। ডক্টর কাইয়ুম পারভেজ, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি অরল্যান্ড সম্পর্কে বেশ অনেক লেখাপড়া করেছেন এবং অরল্যান্ডের পরিবারের সঙ্গে আপনি অনেক সম্পৃক্ত ছিলেন এবং অরল্যান্ডের মৃত্যুর পরে আপনি অনেকগুলো কাজ করেছেন, তো সেই সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলবেন কি?
অরল্যান্ড সম্পর্কে আপনি আপনার অনুষ্ঠানের ভূমিকায় যা বলেছেন সেটাই সংক্ষিপ্ত ভাবে তার পরিচিতি। তবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনি 100 বছর চলে আসেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে পরে সিদ্ধান্ত নিলেন উনি অস্ট্রেলিয়ায় বসবাস করবেন, উনি সেখান থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন। এবং যেহেতু উনি বাটা কোম্পানির চাকরি করতেন, তারপরে এখান থেকে তার পোস্টিং হয়েছিল আমাদের বাটা কোম্পানি টঙ্গীতে। এবং সে সময় সেটা ছিল 1970 সালের অগস্ট মাস। এর মধ্যেই তিনি তার চারিত্রিক গুণাবলীর কারণে তার অধীনস্থ বাঙালিদের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। যাক, মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন তিনি তার বাটা কোম্পানির ছেলেরা যখন যুদ্ধে অংশগ্রহণ করছে তিনি আর থাকতে পারেননি, তিনি তাদের সাথে জড়িয়ে গেলেন, যুদ্ধ করলেন। এবং শুধু যে যুদ্ধের সমস্ত খবর ছবি এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তাই নাই, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের তিনি ট্রেনিং দিয়েছেন। তার এক বিভিন্ন কৃতিত্বের এবং যুদ্ধে তার ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে সেই খেতাবটা তিনি সরাসরি নিতে পারেননি, কারণ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করাটা একটা সমস্যায় দাঁড়িয়েছিল। যাই হোক, পরে তার যে বন্ধু বা সহযোগী সহযোদ্ধা ছিলেন আব্দুল হাই, সে আব্দুল হাইয়ের মাধ্যমে আব্দুল হাই সেই বীর প্রতীক ব্যাজটা তিনি গ্রহণ করেন অরল্যান্ডের পক্ষে। পরে সেটা আমাদের অস্ট্রেলিয়াতে এই ক্যানবেরা হাই কমিশনে পাঠানো হয়। হাই কমিশন থেকে তখন এই অর্ডারকে খুঁজে বের করা হয় এবং জানা যায় যে তিনি পার্থে আছেন। এই সময় জানা যায় তখন অরল্যান্ড প্রায় 85 বছর বয়স হয়ে গেছে বা কাছাকাছি। আমরা যখন জানতে পেলাম, আমি এই ব্যাপারে আমাকে এই খবর দিয়েছেন আমার ক্যামেরার লক্ষ্মী খান ভাই, তো আমি শোনার পরে আমি যোগাযোগ করলাম। তখন তার স্ত্রী মারিয়া ফোন ধরলেন এবং বললেন যে ও তো সম্পর্কে চোখ হয়েছে যেন হাসপাতালে আছে, ও কথা বলতে পারবে না, তুমি আমাকে বলো তুমি কে কি, আমি তখন বলবো সেটা। তো আমি তাকে বললাম, তার কথা বললাম। এরপর আমি আবার একদিন ফোন করলাম, তখন আমি জানি যে সেটা অরল্যান্ডের জন্মদিন সামনে, যেটা 6 ডিসেম্বর। তো আমি কেন যে অরল্যান্ডের কথা মনে হলো, আমি কবিতা লিখেছিলাম, সে কবিতাটার বিষয়বস্তু ইংরেজিতে আমি মারিয়াকে বললাম। মারিয়া আমাকে বললো আরেকদিন কথা প্রসঙ্গ বলতে ওকে শোনাই, ওর তখন চোখ দিয়ে পায়ে পড়ছে, ও তো স্ট্রোক কথা বলতে পারে না, আমি এখান থেকে ওর জন্য জন্মদিনের কেক পাঠিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি। এইভাবে তার এটা এটা ছিল ডিসেম্বর মাস 2000।
হ্যাঁ, আপনি যেটা বলছেন আপনার কথার মধ্যে যে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর কিন্তু অরল্যান্ড ঢাকাতে ছিলেন ও তার বাটাতে যোগ দিয়েছিলেন এবং 1978 সাল পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন। কিন্তু যখন 1998 সালের 7ই মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংবর্ধনার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অরল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি।
বলার চেষ্টা করছি না, যাই হোক।
পরে উনি যে অনুদান, যে তিনি যে সম্মানী টাকাটা পেয়েছিলেন সেটাও তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দান করে দিয়েছেন।
হ্যাঁ, সেটা আমি জানি। বললাম তো উনি খালি পারেননি, উনার হৃদয়টা বের করে মুক্তিযোদ্ধা দিয়ে যেতে আর কি, এত ভালোবাসতেন। যাই হোক, তো তখন আমি এরপরে 2001 সালের 18ই মে যেদিন তিনি মারা গেলেন সেদিন কামর ভাই আমাকে আবার ফোন করলেন। ফোন করে বললেন যে অরল্যান্ড তো মারা গেছে, জানেন কি যে হ্যাঁ উনি মারা গেছেন, কিন্তু আমি হাইকমিশনার সাহেবের প্রথম তখনকার সময় কেন্দ্রীয় হাইকমিশনার সাহেব ছিলেন মির্জা শামসুজ্জামান, তা কারণ উনি আমাকে বললেন, ওনাকে আমি বললাম যে আপনি একটু পার্থে যান, কিন্তু উনি কেমন একটা সাড়া দিচ্ছেন না, আপনি একটু কথা বললেন। তো তখন আমি মির্জা শামসুজ্জামান খানকে আমি আগে থেকে চিনতাম, তো ওনার সাথে আমার আমি ওনাকে ফোন দিলাম। দেওয়ার পর তখন উনি বলছেন যে তো আমি বললাম যে উনি বীর মুক্তিযোদ্ধা, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে, সেটা এদেশের মধ্যে থাকলে আমরা আমাদের মতো করে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করতে চাই। উনি বললেন দেখেন এ সম্পর্কে তো বাংলাদেশ সরকারের কোনো নীতি বা কোনো কিছু আমার কাছে নাই। তখন বললেন যে দেখেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা যাওয়ার পথে লন্ডনের যাত্রা বিরতি করে একটা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা পৃথিবীর যে প্রান্তেই মারা যাবে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে, ওটা তাই না কেন? হ্যাঁ উনি বলছেন। তখন উনি বলছেন যে আচ্ছা এটার কোনো ডকুমেন্ট আপনি আমাকে দিতে পারেন? আমরা হ্যাঁ আমি পারি, পেপার থেকে আমি সংগ্রহ করে আপনাকে পাঠাই। আমি সংগ্রহ করে ওনাকে পাঠালাম। তখন উনি বলছেন যে দেখেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া তো আমরা নানান রকম যুক্তিতর্ক পরে আমি ওনাকে প্রথমে দেখেন ওই আকার ইঙ্গিতে উনি বলছেন যে এটার জন্য যাবে তার একটা ফান্ড আছে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম দেখেন আমরা আপনার টিকিটের ব্যবসা করব। এর মধ্যে আমার এক বন্ধু ডক্টর নজরুল ইসলাম, উনি পার্টে থাকেন, উনি সাংস্কৃতিক ভাবে জড়িত, আমার একটু স্নেহ। আমি নজরুল ভাইকে বললাম, নজরুল ভাই একজন মুক্তিযোদ্ধা, নজরুল ভাইকে বলার পরে আমার কোনো একটা বকা দিয়ে বলুন যে অনলাইন পার্টে থাকে তুমি আমাকে একবারও বলো নি। নজরুল ভাই আমি জানলামই তো কিছুদিন আগে, যাই হোক এটা হয়েছে, এখন আপনি মুক্তিযোদ্ধা, আপনি যেভাবে পারেন তাকে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দাফন করতে হবে। তখন উনি আমার মির্জা শামসুজ্জামান সাহেবের সাথে হাইকমিশনার সাথে কথা বললেন। তো এর মধ্যে হাইকমিশনার সাহেব ঢাকায় কথা বলা পরে আমাদের প্রধানমন্ত্রীর শোকবার্তা, তারপরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আব্দুল সামাদ, তাদের শোকবার্তা পাঠালেন এবং তারা তাকে আর তখন আদেশ করলেন যেতে হবে। তবে ওখানে গেলেন, তখন ওখানে আমাদের আতিক ভাই মানে ডক্টর আতিকুল ইসলাম, তারপর ডক্টর কুদ্দুস ভাই তখন ওখানে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং সব বাঙালিরা আসলো সেখানে। এই অরল্যান্ডের ফ্যামিলি এরা সবাই আসলো। দেখুন আমাদের হাইকমিশনার সাহেব যে পৌঁছালেন ওখানে, খুব আমি আপনার পরিবেশটা বলি শুনতে ভালো লাগবে। হাইকমিশনার সাহেব পৌঁছালেন, তখন অরল্যান্ডের নাতি নেড হ্যামিল্টন এসে হাইকমিশনার সাহেবের সাথে পরিচয় নিলেন, তারপরে তার সে তার নানি মারিয়া অরল্যান্ডকে পরিচয় করে দিলেন। যাওয়ার পরে হাইকমিশনার হাতে করে একটা বাংলাদেশের পতাকা নিয়ে গেলেন, সবাই মিলে সেই পতাকাটা যখন অরল্যান্ডের কফিনের উপরে দেয় তখন ওখানে নজরুল ভাই যারা মুক্তিযোদ্ধা বা যারা ছিলেন তার সামরিক কাজা তাকে সেলেক্ট করলো, তারপরে সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলো। জাতীয় সঙ্গীত গাওয়ার ফলে তারপরে যখন ওনাকে তখন মারিয়া হাইকমিশনার হাত ধরে কেঁদে ফেলে বলতেছে 30 বছর পর বাংলাদেশের মানুষ এখনো ওকে মনে রেখেছে আমি ভাবতেই পারি না, সে খুব ইমোশনাল হয়ে গেছিল। তারপরে তার দাফন হওয়ার পর হাইকমিশনার সাহেব ওই পতাকাটা আবার গুটিয়ে মারিয়ার হাতে দিলেন যে এটা তোমার তোমার কাছে থাক, বাংলাদেশ তোমাকে দিয়ে দিলাম। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে তারপরে তার সেটা অনুষ্ঠানটা শেষ হলো।
হ্যাঁ, উনি তো ওই খেতাবটাকে খুব সম্মান করতেন। উনি 98 সালে খেতাবটা পাওয়ার পরে উনি মৃত্যুর আগ পর্যন্ত 2001 সালে মৃত্যুর আগ পর্যন্ত ওনার নামের পাশে কিন্তু উনি বীর প্রতীক লিখতেন।
লিখতেন, হ্যাঁ হ্যাঁ লিখতেন। এবং মারিয়া আমাকে বলতো যে বাংলাদেশকেও এত ভালোবাসে, ও বলে যে বাংলাদেশ আমার সেকেন্ড হোম, কারণ অস্ট্রেলিয়াতে তো আমি আসছি আর জায়গা থেকে, তো অস্ট্রেলিয়া আমার কাছে যেমন বাংলাদেশ আমার কাছে তেমন, আর আমার দেশ ওই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি। আমি আমি যেমন আমার দেশের জন্য যুদ্ধ করেছি, হল্যান্ডের জন্য যুদ্ধ করেছি, আমি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, ওটা আমার দেশ, আমার ছেলেরা আমার সাথে যুদ্ধ করেছে, আমি সো প্রাউড।
সো বীর মুক্তিযোদ্ধা অরল্যান্ডকে আমরা হারিয়েছি, তিনি মারা গেছেন, আমাদের মাঝে আর নেই। গতকাল ছিল ওনার জন্মদিন, আমরা জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে আমরা জন্মদিনে শ্রদ্ধা জানাই। এরকম একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ সক্রিয় অংশগ্রহণ করেছে, আমরা তাকে সশ্রদ্ধ সালাম জানাই। ডক্টর কাইম পারভেজ, SBS বাংলায় সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আমাকে দুর্লভ সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।